মায়ানমারের ইয়াঙ্গুনে আসিয়ান জোটের পররাষ্ট্র মন্ত্রীদের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বলা হয়েছে যে মায়ানমার এখন থেকে তাদের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের যে অভিযোগ উঠেছে সেই প্রেক্ষাপটে মায়ানমার বলছে যে তারা এখন থেকে আসিয়ান জোটকে নিয়মিতভাবে অবহিত করবে রাখাইন প্রদেশের পরিস্থিতি সম্পর্কে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান এই বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন যে মায়ানমারের উচিত হবে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে এবং রাখাইন প্রদেশের পরিস্থিতি সম্পর্কে আসিয়ানকে নিয়মিতভাবে অবহিত করা এবং সেই প্রদেশে যেন মানবিক ত্রাণ সুষ্ঠুভাবে এবং অব্যাহতভাবে যেতে পারে সেটা নিশ্চিত করা মায়ানমার সরকারের জন্য জরুরি। এই বিষয়টি নিয়ে কথা বলছি ঢাকায় অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের সাথে। রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যেই ডেভেলপমেন্টটা ঘটছে এটা সম্পর্কে আপনি কি ভাবছেন?
ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আজকেই তো মিয়ানমারে আসিয়ান সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক, জরুরি বৈঠক ডাকা হয়েছিল এই রাখাইন প্রদেশ এবং রোহিঙ্গাদের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার জন্য। এবং সেটা প্রেক্ষাপট হিসাবে বলতে পারি যে গত কয়েক সপ্তাহ ধরে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুই দেশের সরকারই কিন্তু মিয়ানমারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল এবং আমরা এটুকু জানি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু তার বিভিন্ন বিবৃতিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে ধরনের অত্যাচার এবং তাদের যে নিগ্রহর ঘটনাগুলো সাম্প্রতিক কালে ঘটেছে রাখাইন প্রদেশে, তার বিরুদ্ধে কিন্তু তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং এছাড়াও আমরা জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা থেকেও কিন্তু এই বিষয়ে খুবই কড়া বার্তার প্রেক্ষাপটেই কিন্তু মিয়ানমার সরকার এই আজকের আসিয়ান পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনটা করল। এবং এখানে আমি এখনো পুরো তথ্য আমার কাছে নাই, কিন্তু যেটুকু আমরা জানতে পেরেছি তাতে মিয়ানমার সরকার আসিয়ান সদস্যদের কাছ থেকে যে চাপ আছে সে চাপটাকে কিছুটা মেনে নিয়েছেন বলে মনে হয়। কারণ গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত অক্টোবর মাসের 9 তারিখে মংডুর কাছে পুলিশ স্টেশনে আক্রমণের পর থেকেই তো মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং এতে করে নানান ধরনের অভিযোগ, এখানে মানবতা বিরোধী অভিযোগ, যুদ্ধাপরাধের অভিযোগ, সহিংসতা, ধর্ষণ ইত্যাদি নানান ধরনের অভিযোগ উঠেছে। এবং সেই প্রেক্ষাপটে মিয়ানমার কিন্তু সাম্প্রতিককালে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের সফর ছাড়া এবং স্থানীয় কিছু কূটনীতিককে ওখানে নিয়ে যাওয়া ছাড়া কিন্তু কোন সাংবাদিক বা অন্য কারো গণমাধ্যম কর্মীকে কিন্তু সেখানে যেতে দেয়নি। এবং তারা এক ধরনের ওখানকার অবস্থা সম্পর্কে পৃথিবীর অন্যান্য সূত্রগুলোকে তারা মোটামুটি দূরে রাখতে সচেষ্ট থেকেছে। এবং সেই প্রেক্ষাপটে আজকে যে ডেভেলপমেন্ট আপনি বললেন যে মিয়ানমার রাজি হয়েছে আসিয়ানভুক্ত অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর কাছে রাখাইন প্রদেশ এবং রোহিঙ্গাদের নিয়ে যে ঘটনাগুলো ঘটছে নেতিবাচক ঘটনাগুলো, এগুলো সম্পর্কে তাদেরকে অবগত রাখবে, এটা একটা সামান্য অগ্রগতি। কিন্তু এখানে আমরা যেটুকু বুঝি যে এই অগ্রগতিটাকে ইতিবাচকভাবে দেখব, এটা ঠিক, কিন্তু সাথে সাথে যেটা মনে করার দরকার যে এই যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে সেই অপরাধের চরিত্রগুলো নির্ধারণ করার জন্য কিন্তু ওখানে আরো বেশি আমার মনে হয় যে সুযোগ তৈরি হওয়া দরকার। এবং সেই ক্ষেত্রে দুই ভাবে সেটা করা যেতে পারে। একটা হচ্ছে এলাকাটা উন্মুক্ত করা যেতে পারে যে গণমাধ্যম কর্মীরা গিয়ে বা মানবাধিকার কর্মীরা যারা আছেন তারা সেখানকার অবস্থাটা পর্যবেক্ষণ করতে পারেন এবং সেই ভিত্তিতে ওখানে কি ধরনের মানবিক সাহায্যের প্রয়োজন সেটা নির্ধারণ করতে পারেন। এবং যে ধরনের গুরুতর অভিযোগ উঠেছে প্রেক্ষাপটে অনেক বিশেষজ্ঞ বা যারা এই বিষয়টা নিয়ে খোঁজ খবর রাখেন তাদের মধ্যে এটাও কিন্তু আলোচিত হচ্ছে যে মিয়ানমার জাতিসংঘের একটা প্রতিনিধি দলকে এখানে এই ধরনের যে অপরাধ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলো তদন্ত করবার জন্য সুযোগ তৈরি করা দরকার।
মিয়ানমারের জন্য আসিয়ান আসলে কতটা গুরুত্বপূর্ণ, আসিয়ানের কথা তারা যে শুনবে সেটা কতটা গুরুত্বপূর্ণ মিয়ানমারের জন্য?
এটা গুরুত্বপূর্ণ, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ, এই কারণে যে মিয়ানমার নিজেও কিন্তু বছর দুয়েক আগে আসিয়ানের দায়িত্ব পালন করেছে, আসিয়ানের সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে, আর আসিয়ান সংগঠনের সাথে মিয়ানমারের যে ধরনের বাণিজ্যিক সম্পর্ক বলেন, কূটনৈতিক সম্পর্ক বলেন, রাজনৈতিক যোগাযোগ বলেন, এগুলো বেশ নিবিড় আমি বলবো, এবং সেই বিবেচনায় আসিয়ানের চাপটা আমার ধারণা মিয়ানমার প্রশাসনকে বিশেষ করে সুচির দিক থেকে খানিকটা নমনীয়তা হয়তো আমরা অর্জন করতে পেরেছি আসিয়ান চাপের কারণে। এবং আমার বিশ্বাস আসিয়ান যদি তার চাপটা অব্যাহত রাখে তাহলে মিয়ানমার শুধু তাদেরকে অবগতিকরণই নয়, সেক্ষেত্রে আরো বেশি দূর বা সামনে যাওয়া দরকার, যাতে করে এই রোহিঙ্গা সমস্যাটা মিয়ানমারের জাতিগত যে সংঘাত আছে সেই প্রেক্ষাপটে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারের মধ্যে কিভাবে আত্মস্থ করা যায় সেই প্রক্রিয়াটা চালু করার একটা আমার ধারণা উপযুক্ত পরিবেশ তৈরি করা যাবে। কারণ এখানে মূল যে বিষয়টা মনে রাখতে হবে যে রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমারের সরকার এবং ওখানকার জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু একই অবস্থানে আছে, এবং তাদের অবস্থানটা হচ্ছে মোটামুটি ভাবে যে এরা এই দেশের নাগরিক নয়, অর্থাৎ মিয়ানমারের নাগরিক নয়, কাজেই বিভিন্ন ভাবে তাদেরকে সেখান থেকে যদি স্থানচ্যুত করা যায় বা বাস্তুচ্যুত করা যায় তাহলে হয়তো একটা সমস্যার সমাধান তারা খুঁজে পাবে, যেটা খুবই নিষ্ঠুর একটা সমাধান, এবং যেটাকে জাতিসংঘের একজন প্রতিনিধি কয়েকদিন আগে এথনিক ক্লিনজিং বলেছেন। কাজেই এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা একটা জটিল অবস্থা তৈরি হয়ে আছে, এবং যদি মিয়ানমার এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত না করতে পারে তাহলে কিন্তু এটা যে শুধু জাতিগত সমস্যা হিসেবেই থাকবে তা না, আমাদের আশঙ্কা বা অনেকেরই আশঙ্কা যে এটা কিন্তু একটা নেতিবাচক দিকে যেতে পারে, এবং সেটা শুধু মিয়ানমারের জন্য সমস্যার কারণ হবে না, ইতিমধ্যেই বাংলাদেশের জন্য সমস্যার কারণ হয়েছে, এবং এই সমস্যাটা হয়তো আগামী দিনে দুর্ভাগ্যজনক ভাবে হলেও ঘনীভূত হওয়ার একটা আশঙ্কা অতুলি।
রোহিঙ্গা সমস্যা তো চলছে বেশ কয়েক বছর ধরে, আর অক্টোবরের ঘটনার পর সেই সমস্যা এখন আরো তুঙ্গে উঠেছে। তো আজকে এই প্রযুক্তির যুগে প্রচুর পরিমাণ স্যাটেলাইট চিত্র, তথ্যচিত্র এবং নানান রকম সাক্ষ্য প্রমাণ এগুলো পাওয়া যাচ্ছে রোহিঙ্গাদের ওপরে নির্যাতনের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটি মানবাধিকার সংগঠন, তারা বলেছে যে রোহিঙ্গাদের ওপরে যেটা ঘটছে সেটা মানবতার বিরুদ্ধে অপরাধের সমান, এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে সেখানে জেনোসাইড বা গণহত্যা ঘটছে। এত কিছু ঘটছে এবং তারপরেও আজকে এই 21 শতকে এইরকম একটা পরিস্থিতি চলছে, আসিয়ানের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক আদালত, তাদের কি করার আছে?
সেটা আদালতে যদি কোনো সদস্য রাষ্ট্র দিতে চায় তাহলে সেটা নিশ্চয়ই সেই সুযোগ হয়তো থাকবে, কিন্তু তাছাড়াও আপনি যেটা বলছিলেন যে OIC, আমি খবরের কাগজে দেখলাম যে OIC-ও কিন্তু একটা উদ্যোগ নেওয়ার জন্য সচেষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে, এবং আমি যেটা মনে করব যে যদি আসিয়ানের এই গুড অফিস বা আসিয়ানের সদর অন্যান্য সদস্য রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের আমি বলবো যে চাপ বা সহযোগিতার ক্ষেত্রটা তৈরি হয়েছে, এটা যদি ইতিবাচকভাবে মিয়ানমার রেসপন্ড না করে এবং সেখানে যদি এই জনগোষ্ঠীর বিরুদ্ধে তাদের যে অত্যাচার অত্যাচার এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এটা যদি তারা না থামায় সেই ক্ষেত্রে আমার ধারণা আমি মনে করি যে OIC-র দিক থেকে তারা কি করতে পারে সেটা বিবেচনা করতে পারে, দরকার যদি হয় তাহলে জাতিসংঘ পর্যায়েও কিন্তু সেটা নিয়ে যাওয়া যেতে পারে, কারণ জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাউন্সিলের যিনি চেয়ারম্যান, কমিশনের যিনি চেয়ারম্যান, তিনিও কিন্তু গত কদিন আগে হাই কমিশনার যিনি তিনিও কদিন আগে কিন্তু খুবই কড়া মন্তব্য করেছেন, এবং আমার ধারণা এই জায়গাগুলো কিন্তু এই রোহিঙ্গাদের সমস্যার সমাধান বা তাদের যে দুর্গতি বা দুর্দশা সেগুলোকে আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে আনবার জন্য এবং তার জন্য এটাকে প্রতিরোধের প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল হাই কমিশনার যিনি আছেন তাদের উদ্যোগটা আমার ধারণা এই অল্প সময়ের মধ্যে বা শর্ট টার্মে এটা অনেক বেশি কার্যকর হতে
পারে। আমেরিকার পক্ষে কতটা এই ব্যাপারে চাপ তৈরি করা সম্ভব?
আমেরিকা যথেষ্ট চাপ দিতে পারে, কারণ আমেরিকাতে আমেরিকার চাপ দেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে। কারণ আমরা জানি যে গত কয়েক বছর ধরে হিলারি ক্লিন্টন যখন সেক্রেটারি অফ স্টেট ছিলেন তিনি ওখানে এসছেন, প্রেসিডেন্ট ওবামা এখানে এসে গেছেন দাবি, এবং মার্কিনেরা অতি সম্প্রতি মিয়ানমারের উপর তাদের যে স্যাংশন ছিল সেগুলো অনেকাংশেই তুলে নিয়েছে। কাজেই মিয়ানমারের উপর আমার ধারণা এখনো মার্কিনদের যথেষ্ট প্রভাব আছে এবং তারা যদি ইচ্ছা করে তবে সেক্ষেত্রে তারাও যথেষ্ট পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে।
রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।